যুক্তরাষ্ট্রের ফাউন্ডিং ফাদার্স প্রেসিডেন্টদের অন্যতম টমাস জেফারসন বলেছিলেন, লাইফ, লিবার্টি অ্যান্ড পারস্যুট অফ হ্যাপিনেস, এটাই হল মূল লক্ষ্য একটা জাতির, যুক্তরাষ্ট্রের বিশেষ করে। এবং সে প্রসঙ্গে তিনি বলেছিলেন যে এই যে লাইফ, লিবার্টি এবং হ্যাপিনেস, এইটার অন্বেষার জন্যেই মানুষ সৃষ্টি হয়েছে এবং মানুষ এটার পিছনেই ছুটে চলেছে অহরহ। এই নীতি আদর্শকে সামনে রেখেই বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে একটা জাতি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল একদিন, এবং তারপর সেই ১৯৭১ পঁচিশে মার্চের কাল রাত্রের সেই নিদারুণ সময় অতিবাহিত করে বাংলার মানুষ তেঁতুলিয়া থেকে টেকনাফ পর্যন্ত বিস্তৃত ভূমিভাগের মানুষ স্বাধীনতার সূর্যটাকে ছিনিয়ে এনেছিল নিজেদের শক্তির বলে। তো আমরা আজকে সেই বাংলার মানুষকে, আমাদের নিজেদেরকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের সঙ্গে আজকে আলোচনায় উপস্থিত রয়েছেন একজন অতিথি বক্তা, তার নাম এম এ শহীদ বাবলু। তিনি যুদ্ধকালীন সময়ে, মুক্তিযুদ্ধকালীন সময়ে ঢাকা সেক্টরের কমান্ডার ছিলেন। স্টুডিও থেকে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে আমরা তাঁর সঙ্গে কথা বলব, আনিস আহমেদ, সেলিম হোসেন এবং আমি সরকার কবিরুদ্দিন। তো শহীদ বাবলু, আপনাকে আমাদের এই আলোচনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ আপনাদেরকে, ভয়েস অফ আমেরিকাকে।
জি আনিস, শুরু করুন।
মূলত পক্ষে এই যে যুদ্ধ, নমাসের যুদ্ধ, এর আপনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আপনি কমান্ডার ঢাকায় ছিলেন?
জি, আমি ঢাকায় ছিলাম।
আচ্ছা, ঢাকায় তো একটা ক্র্যাক প্ল্যাটুনও ছিল এবং নানান রকমের ছোট ছোট কতগুলো মুক্তিযোদ্ধাদের কমান্ড ছিল, তো আপনি ঠিক কোন জায়গায় এই যুদ্ধটা করলেন?
যে আমি নিজে কমান্ডার ছিলাম।
জি,
আর ক্র্যাক প্ল্যাটুন, এটা স্বাধীনতার পরে আমরা ক্র্যাক প্ল্যাটুনের নাম শুনেছি, যার সঙ্গে ছিলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বর্তমানে মন্ত্রী, এবং ইশতিয়াক আজ জুলফাত সহ আরো অনেক লোক।
জি, আপনার আপনার যুদ্ধ, আপনার যুদ্ধটা, আপনার কমান্ডে যে যুদ্ধটা হয় সেটা ঠিক কোথায়?
আমার এটা হচ্ছে আদমজিতে, নারায়ণগঞ্জে, তৎকালীন তেজগাঁও থানার বর্তমান ড্যামরা, যাত্রাবাড়ি সহ।
জি,
এসব এলাকায়
কি ধরনের অভিজ্ঞতা হয়েছিল আপনার?
অভিজ্ঞতা তো হয়েছে, তখন আমরা মাত্র তরুণ বয়সে, তখন মাত্র কয়েকদিনের, কয়েক সপ্তাহ ট্রেনিং নিয়ে আমরা ভারত থেকে বাংলাদেশে এসে আমরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ি এবং বিভিন্ন সময় আমরা চোরাগুপ্ত হামলা চালাই এবং আমরা সাকসেসফুল হই চোরাগুপ্ত হামলায়।
আমি একটি প্রশ্ন করি।
জি, চাই। কবি তখন ভীত সন্ত্রস্ত ছিল, যেহেতু জনবল তাদের পক্ষে ছিল না বলে, জনবল আমাদের পক্ষে ছিল, মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, মুক্তি বাহিনীর পক্ষে ছিল বলে, এবং তাদের পক্ষে ছিল না বলে তারা খুব ভীত সন্ত্রস্ত ছিল, সাথে সাথে আমরাও খুব উদ্যম ছিলাম, সাহস পেয়েছিলাম বেশি।
আচ্ছা, আমি সেলিম বলছি। আমার প্রশ্নটি হচ্ছে যে আপনি তরুণ বয়সে এই মুক্তিযুদ্ধের ট্রেনিং নিলেন এবং ঝাঁপিয়ে পড়লেন, কি আপনাকে তাড়িত করেছে, কোন আকর্ষণে আপনি মুক্তিযুদ্ধে গেলেন?
দেখুন, সেদিন ১৯৭১ সালের ২৫ মার্চে পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে নিরীহ মানুষকে হত্যা করেছিল, আমার জানা মতে পৃথিবীর কোন ইতিহাস আমার জানা নেই অন্তত, যে একই রাতে এতগুলো নিরীহ মানুষকে হত্যা করে, সেদিন পাক বাহিনী করেছিল, সেই হত্যাযজ্ঞ চালিয়েছিল, অনেক মা বোনের ইজ্জত নিয়েছিল, অনেক মানুষ শিশুকে হত্যা করেছিল, এবং তখন তো ইপিআর, তৎকালীন আমাদের সীমান্তরক্ষী বাহিনী ইপিআর এবং রাজারবাগের পুলিশদের উপর অত্যাচার, আক্রমণ করেছিল, যদিও সঙ্গে সঙ্গে তাদের রাইফেল গর্জে উঠেছিল প্রতিরোধের ভাষা, প্রতিবাদের ভাষা হিসাবে, এবং তারা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছিল, প্রতিরোধ করেছিল, অনেক শহীদ হয়েছে যদিও তারা, এবং এইসব অত্যাচারের বিরুদ্ধে আমরা আমাদের দেশটাকে স্বাধীন করব এই মনোবল নিয়েই আমরা সেদিন ঝাঁপিয়ে পড়েছিলাম, যুদ্ধে আমরা অংশগ্রহণ করেছিলাম।
এম এ শহীদ বাবলু, আমরা জানি যে জন্মগতভাবেই মানুষ স্বাধীনতা প্রিয়, জন্মগতভাবেই মানুষ মুক্ত থাকতে চায়, নিজের মতন করে বাঁচতে চায়, শান্তিপূর্ণভাবে, স্বস্তির সঙ্গে, সুখে, সমৃদ্ধির মধ্যে দিয়ে। তো ১৯৪৭ সালেও একবার স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, সেই স্বাধীনতা যুদ্ধেও বাংলার মানুষ, আজকে যারা তেঁতুলিয়া থেকে টেকনা পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডের মানুষ, তারাও সামিল হয়েছিলেন। তারপরে 52 ভাষা আন্দোলনের কারণে বিশেষ করে আবার একবার বাংলার মানুষ স্বাধীনতা সংগ্রামে ব্যাপৃত হল। বলা যায় 25 মার্চের কাল রাত্রি বাংলার মানুষকে সেদিক পানে ঠেলে দিয়েছিল। তারপরে আবার নতুন উদ্যমে, নতুন আশা আকাঙ্ক্ষায় উদ্দীপিত হয়ে বাংলার মানুষ এই স্বাধীনতা সংগ্রামে ব্যাপৃত হল। আপনি একসময় লেবার লিডার হিসেবে কাজ করেছেন বাংলাদেশে, তো আজকে বাংলাদেশের মানুষ কতখানি সুখী, কতখানি তৃপ্ত বলে আপনি মনে করেন এই স্বাধীনতা অর্জন করে?
দেখুন, সত্যি কথা বলতে কি, এই স্বাধীনতার বীজটা অনেক আগেই বপন হয়েছিল। আর তৎকালীন ব্রিটিশদের থেকে স্বাধীনতা আনার জন্য মাস্টারদা, সূর্যসেন মাস্টারদা, ক্ষুদিরাম সহ অগণিত বাংলাদেশের, বাংলার মানুষ সেদিন প্রাণ দিয়েছে অকাতরে। বাংলাদেশ বা পাকিস্তান বা ভারতকে আলাদা রাষ্ট্র করা হলো ব্রিটিশদের থেকে নিয়ে। তারপরে আমরা সেদিন, এরপরেও 1952 সালে যখন পাকিস্তান কি বলে ওটাকে সরকার জোর করে তাদের ভাষাটা আমাদের উপর চাপিয়ে দিচ্ছিল জোর করে, এটি আমরা প্রতিবাদ করি। এবং এমনকি হয়তো মনে আছে হয়তো যে এককালে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাষানি, তিনিও কিন্তু 1954 সালে বলেছিলেন, আসসালামু আলাইকুম লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। অর্থাৎ পাকিস্তান সরকারকে উদ্দেশ্য করে বলেছিলেন যে তোমাদেরটা নিয়ে তোমরা থাকো, আমাদেরটা নিয়ে আমরা থাকি। এবং ওনার স্বাধীনতার সময় ও 71 সালে উনি বলেছিলেন যে ভোটের বাক্সে লাফে মারো, পুরো বাংলা স্বাধীন করো। এবং বঙ্গবন্ধু ঠিক সেই পরে যখন উনি পেলেন না, ওনার অধিকার পেলেন না, তখনই তো উনি 1971 সালের মার্চে উনিও ডাক দিয়েছিলেন স্বাধীনতার, এবারে সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম।
জি, আপনি বঙ্গবন্ধুর কথা বললেন, বঙ্গবন্ধুর সেই যে ভিশন, বঙ্গবন্ধুর যে দূরদর্শন, সেই দূরদর্শনে বাংলার মানুষ ঠিক কি ধরনের স্বাধীনতা চেয়েছিল, ঠিক কি রকমের সোনার বাংলা চেয়েছিল বাংলার মানুষ?
জি, ভালো বলেছেন। এখন আমি তো এই কথার উত্তরগুলো যদি বেশ বিতর্কের বোধ করছি, আমি জানি না আমি স্বাধীনভাবে বলতে পারবো কিনা কথাগুলো। বঙ্গবন্ধু যে সোনার বাংলা চেয়েছিলেন বা আমরা সেদিন যে সোনার বাংলা চেয়েছিলাম, পুরোপুরি সেই সোনার বাংলা বা সেই বাংলাদেশ আমরা পাইনি। আমাদের বাক স্বাধীনতা সেরকম নেই। আজকে অন্য বছরের খুব একটা অভাব ঘটেনি আমাদের, এখনো দারিদ্রতার মধ্যে আমরা বাস করছি। তারপরে আজকে অত্যাচার অনাচার এটাও তো হচ্ছে বিভিন্ন জায়গায়, বিভিন্ন সময়ে, বিভিন্ন গোষ্ঠীর উপরে, আজকে কি বলে সংখ্যালঘুদের উপরে। এই সংখ্যালঘু বা এই কথাটা বলতেই আমার কিন্তু দ্বিধাবোধ করে। আমরা বাংলাদেশের লোক সব একসঙ্গে বাস করব, আমরা সব বাংলাদেশি, বাঙালি আমরা, কিন্তু সংখ্যালঘু সংখ্যাগুরু এ কথাটা বলতে আমরা রাজি না। কিন্তু তাদের উপরও অত্যাচার হচ্ছে, তারপরে যারা কোনো কিছু প্রতিবাদ করে তাদের উপর অত্যাচার হচ্ছে, বিভিন্ন বাহিনী দিয়ে তাদের উপর অত্যাচার করছে, তাদেরকে তুলে নেওয়া হচ্ছে, হত্যা করা হচ্ছে, গুম হচ্ছে।
কথাটা ঠিক যে সংখ্যালঘু কনসেপ্টটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বোধহয় আর থাকা উচিত ছিল না, কিন্তু দুর্ভাগ্যবশত। কিন্তু আরেকটি কথা এখানে আমার জানতে ইচ্ছে করে যে হয়তো দারিদ্র আছে, খানিকটা সমস্যা আছে, কিন্তু 1971 সালের তুলনায় আজকে আমরা এই 2017 সালে এসে বাংলাদেশের যে চিত্রটা দেখি, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে বলছি, আমি রাজনৈতিক কোনো মন্তব্য করছি না, অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা যে চিত্রটা দেখি, সে চিত্রটা তো অনেকখানি আশাপ্রদ মনে হয় জাতীয় এবং আন্তর্জাতিক বিবেচনায়। আপনি কি মনে করেন?
জি জি জি, ঠিকই বলেছেন, আশাপ্রদ আমরা মনে করছি। কিন্তু আপনার সাথে সাথে এটাও দেখেন যে এখানকার শেয়ার বাজার লুট হয়ে গেছে, ব্যাংকগুলো লুট হয়েছে, এখানে আমাদের এখানে বহু ব্যাংক লুটপাট হয়েছে, হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়ে গিয়েছে, তারপরে ব্যাংক হ্যাকিং এর মাধ্যমে টাকা পাচার হয়ে গেছে। এবং এছাড়াও এক শ্রেণীর লোক যারা তথাকথিত শিল্পপতি বা ব্যবসায়ী, তারাও এদেশ থেকে টাকা পাচার করছে বিদেশে, মালয়েশিয়া, সিঙ্গাপুরে, আমেরিকা, কানাডা, তারা সেকেন্ড হোম করছে, বাড়ি করছে তারা। এটা তো আমরা আশা করিনি, সাধারণ মানুষের টাকা পয়সা নিয়ে, ধন দৌলত নিয়ে তারা বিদেশে পাড়ি জমাচ্ছে, তারা নিজেদের আখের গোছাচ্ছে, এটা তো সাধারণ মানুষ, এটা আশা করিনি বা এটা আমরা চাইও না।
জি, আনিস যেমন বললেন, আপনি যেমন উল্লেখ করলেন শহীদ বাবলু, যে আমাদের অনেক কিছুই ছিল না, কিন্তু এখনো যে আমরা সব কিছু পেয়ে গিয়েছি তাও নয়, তবে একথাও সত্যি যে ১৯৪৭ সালে আমাদের যে অবস্থা ছিল, ৪৭ পরবর্তী সময়ে, ৫২ পরবর্তী সময়েও আমরা ৭.৫ কোটি মানুষের মুখে আহার যোগাতে হিমশিম খেয়েছি, সেই অবস্থার পরিবর্তন হয়েছে। আজকে আমরা জোরের সঙ্গে দাবি জানিয়ে বলতে পারি যে বাংলার কোনো মানুষ অভুক্ত থাকে না, বাংলার কোনো মানুষ বিবস্ত্র থাকে না, বাংলার মানুষের মাথার উপর প্রায় সকলেরই ছাদ জোগাড় করা সম্ভব হয়েছে। তো উন্নয়ন অগ্রগতি যথেষ্ট হয়েছে বলে আপনার কি মনে হয় না?
হ্যাঁ নিশ্চয়ই, সেদিক দিয়ে তাকালে নিশ্চয়ই আমরা বলবো যে অগ্রগতি উন্নতি হয়েছে। যেমন মনে করেন, আমি একটা উদাহরণ দিই, সামান্য একটা উদাহরণ, যে আমার গ্রামে সারা গ্রামে ৩-৪টি টেলিভিশন ছিল, আমরা দূর দূরান্ত থেকে মানুষ আসতো সেই টেলিভিশন দেখার জন্য এই ১৯৭০ সালে বা ৭৫-৮০ সালে যখনই বলুন না কেন। কিন্তু এখন প্রতিটা ঘরে ২-৩টি করে টেলিভিশন হয়ে গেছে,
২৬টা টিভি চ্যানেল রয়েছে বাংলাদেশে।
হ্যাঁ টিভি চ্যানেল রয়েছে, কিন্তু টিভি চ্যানেল বা আর পত্রিকা অনেক রয়েছে,
কয়েক কোটি মানুষের হাতে মোবাইল ফোন রয়েছে, তাই না?
এবং সেই সঙ্গে মোবাইল ব্যাংকিং চলছে,
এগিয়ে যাচ্ছি,
সেই সঙ্গে মোবাইল ব্যাংকিং চলছে। আরেকটি কথা হচ্ছে যে জাতিসংঘের মানব উন্নয়ন রিপোর্টে বলা হচ্ছে যে মানব উন্নয়নের দৃষ্টিভঙ্গি থেকে, ধরুন নারীর ক্ষমতায়ন বলুন কিংবা শিশু মৃত্যুর হার বলুন, মহিলাদের মৃত্যুর হার বলুন, সেটা অনেকখানি কমে গেছে। এমনকি মানব উন্নয়ন রিপোর্টের সেই ইন্ডেক্সে, সেই সূচকে দেখা যাচ্ছে যে পাকিস্তান তো বটেই, ভারতের তুলনায়ও কিন্তু অনেক ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে গেছে মানব উন্নয়ন রিপোর্টে।
অ্যাবসলুটলি,
হ্যাঁ নিশ্চয়ই, এটা অস্বীকার করা যাবে না, কোনো ক্রমে অস্বীকার করা যাবে না। আমরা অনেক এগিয়ে গিয়েছি, ফ্যামিলি কন্ট্রোলে বা ফ্যামিলি প্ল্যানিং এর দিক দিয়ে বলেন, পোলিও মুক্ত দেশ বলেন, এছাড়া অন্যান্য ব্যাপারে ভারত থেকে, আমরা পাকিস্তান কিন্তু দূরের কথা, ভারত থেকে অনেক এগিয়ে গিয়েছি আমরা এসব ব্যাপারে।
জি,
সচেতন হয়েছে।
আমাদের আলোচনা শেষ করতে হবে, তার আগে সেলিম হোসেন কোনো প্রশ্ন, কোনো জিজ্ঞাসা?
আমি ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই। আমার জন্ম মুক্তিযুদ্ধের পরে, ১৯৭২। আমি মুক্তিযুদ্ধের গল্প শুনতে শুনতে বড় হয়েছি। আমি একজন শহীদ পরিবারেরও সন্তান। আমার বাবার ছোট ভাই যুদ্ধ করতে গিয়ে বিডিআরে ছিলেন, বিডিআরের জওয়ান, ওখানে সরাসরি যুদ্ধক্ষেত্রে মারা গিয়েছেন। আমরা এখন ওই প্রতি বছর এটার জন্য সরকারের পক্ষ থেকে অভিনন্দন পাই প্রতি বছর একবার। তো আমার প্রশ্নটি হচ্ছে, যারা আমার মতো ৭১ এর পরের প্রজন্ম, স্বাধীন বাংলাদেশে যাদের জন্ম, তাদের জন্য আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, সরাসরি যুদ্ধক্ষেত্রের কমান্ডার হিসেবে, আমাদের জন্য আপনার আহ্বান বা আপনার পরামর্শ কি?
জি, সর্বপ্রথম আমি আপনাকে স্যালুট জানাই, যেহেতু আপনার বাবাকে আমি পাইনি, বাবার ভাইকে আমি পাইনি, শহীদ পরিবার হিসাবে, সদস্য হিসাবে আপনাকে আমার অন্তর থেকে আমি স্যালুট করি, একজন মুক্তিযোদ্ধা হিসাবে, যে আপনি শহীদ পরিবারের ছেলে সন্তান। এখন দেখুন, আমরা দেশটাকে যে স্বপ্ন নিয়ে স্বাধীনতা চেয়েছিলাম বা স্বাধীনতা যুদ্ধ আমরা করেছি, মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, আপনাদের ত্যাগ, প্রচুর ত্যাগ, আপনারও ত্যাগ আছে, ইন্ডিয়ার আপনার ত্যাগ নিশ্চয়ই আছে, যে আপনার বাবা যদি আজকে যুদ্ধে না যেত তাহলে তো দেশ স্বাধীন হতো না, আজকে যদি আপনার ভাই শহীদ না হতো দেশ স্বাধীন হতো না, তাদের ত্যাগও তো কম না, এবং তাদের ত্যাগ আপনার কারণে আজকে আপনি তো সে ভালো থাকতে পারতেন হয়তো আরো, যে ত্যাগ না করতো তারা। আমি বলবো যে আমরা সবাই মিলে আরো ত্যাগ স্বীকার করে অন্তত পরবর্তী প্রজন্মের জন্য দেশটাকে সুন্দর, সুখী, সমৃদ্ধশালী দেশ করি, এটি চাই আমরা। সবকিছুর মধ্যে রাজনীতি টেনে না এনে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাই।
রাজনীতি তো দেশের জন্যই, আমরাও যা কিছুই করছি, যা কিছু চিন্তা করছি, যা কিছু বলছি, সবকিছু এই দেশকে ঘিরেই। দেশ তো আমাদের মা, আমাদের মায়ের গর্ভে যেমন আমাদের ভ্রূণ অঙ্কুরোদ্গম হয়েছিল ভ্রূণের, ঠিক একই রকমভাবে আমাদের নাড়ি পোঁতা আছে এই তেঁতুলিয়া থেকে টেকনা পর্যন্ত বিস্তৃত ভূখণ্ডে, ওখান থেকেই আমাদের জন্ম হয়েছিল, ওখানেই আমরা মাটিতে চলে যাব আবার। তো এই মাকে ঘিরে সবকিছু আমাদের চিন্তা, সবকিছু আমাদের স্বপ্ন, সোনার বাংলার স্বপ্ন, এই সোনার বাংলা একদিন হীরক বাংলায় পর্যবসিত হবে, এই আশাবাদ নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্ন শতধা বিকশিত হয়ে বাস্তবায়িত হবে, সফল হবে, এই কামনা করে এম এ শহীদ বাবলু, আপনাকে ধন্যবাদ জানিয়ে আমি সরকার কবিরউদ্দিন, সেলিম হোসেন, আনিস আহমেদ, আমরা আজকে এই অনুষ্ঠানের আলোচনা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ। আর একটু কিছু বলতে চেয়েছিলাম
সরকার কবির, আমি জি বলুন নিশ্চয়ই।
আজকে 46 বছর আগে দেশ স্বাধীন হয়েছে। আজকে দেশ স্বাধীন হওয়ার পরে সরকার গঠন হলো, সংবিধান হলো, সংবিধানের পোস্ট মর্টম করা হলো, আবার ভোট হলো, ভোটারবিহীন ভোট হলো, ভোট চুরি, ভোট ডাকাতি, অনেক কিছুই হলো, সরকার বদল হয়েছে, বহুবার বহু কিছু হয়েছে। কিন্তু আজ পর্যন্ত 46 বছর হয়ে গেল মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধাদের এই মহান স্বাধীনতা যুদ্ধে যেসব বীর মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেছিল তাদের একটা সঠিক এবং স্থায়ী তালিকা আজও হয়নি, এটা আমার মনে খুব দুঃখ রয়ে গিয়েছে।
জি জি জি। এম এ শহীদ বাবলু, আমরা ভয়েস অফ আমেরিকার এখানে আমরা বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাস করি, আমরা বাক স্বাধীনতায় বিশ্বাস করি, আমরা সব কথা সাধারণ মানুষের কাছে, প্রতিটি মানুষের কাছে, প্রত্যেক শ্রোতার কাছে পৌঁছে দেবার জন্যে মাইক্রোফোন ব্যবহার করি, শব্দ তরঙ্গ ব্যবহার করি, আপনার কথাও আমার শ্রোতাদের, আমাদের শ্রোতাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি। আপনার জিজ্ঞাসার জবাব তাঁরাই দেবেন এবং তাদের তরফের যে জবাব আমরা পাব সেটাও আমরা প্রচার করব আপনাদের সবার জন্য।
ধন্যবাদ। আমি আরেকটা শেষ কথা বলতে চাই। 1971 সালের এপ্রিল মাসে একদিন রাত্রে আমার মা আমাকে বলেছিলেন যে খেয়ে নাও হাঁসের মাংস, আর ভাপা পিঠে করে খাইয়েছিলেন, বলেছিলেন তুমি কালকে যুদ্ধে চলে যাবে। আমি কিন্তু সেই হিসাবে আমার মায়ের কথা নির্দেশ পেয়ে আমি যুদ্ধে চলে গিয়েছিলাম পরের দিনে। ঠিক আমার মাকে মনে করছি, আমার মা থেকে 13 বছর আগে ইন্তেকাল করেছেন, এই সুন্দর পৃথিবী থেকে চলে গিয়েছে, 14 বছর আগে এই সুন্দর পৃথিবী থেকে চলে গিয়েছেন।
আপনার জি জি, আপনার মা আমাদের সবার মা, এবং সেই সঙ্গে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী, সেই জন্মভূমির প্রতি অভিবাদন জানিয়ে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।